প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি রে সফল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। درود پاکের বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করলাম, আর আমরা চাই আমাদের গুনাহকে ক্ষমা করাতে, আমরা গুনামুক্ত হতে। আর যখনই আমরা গুনামুক্ত হতে পারবো, গুনাহকে আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা করিয়ে নিতে পারবো, তখন ইনশাআল্লাহ আমাদের নেকি বৃদ্ধি পাবে আর আমাদের পরকালীন সাফল্য অর্জিত হবে। তাই আমরা নিয়ত করে আসুন যে আমরা বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, প্রচেষ্টাকারীর এই সফল কাম মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, সময় চলে যায়, দিন শেষ হয়ে যায়, জীবন ফুরিয়ে যায়, এরই মাঝে সাফল্য অর্জন করে নিতে হয়। প্রিয় দর্শক, এই সাফল্য অর্জন করার অন্যতম একটি মাধ্যম হলো নামাজ। আর আজকের বিষয় হলো শুদ্ধভাবে নামাজ আদায়ের প্রচেষ্টা। জি প্রিয় দর্শক, দুনিয়া ও আখিরাতের সাফল্যের অন্যতম একটি কাজ, অন্যতম একটি ইবাদত হলো নামাজ। এই নামাজকে নিয়ে যে যত চিন্তা ভাবনা করবে, এই নামাজকে যে যত শুদ্ধ করবে, এই নামাজের মধ্যে যে যত বেশি সময় অতিবাহিত করবে, তারই দুনিয়া এবং পরকাল শান্তিময় হবে এবং পরকালীন সাফল্য অর্জন করার ক্ষেত্রে সে সফলকাম হবে। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের মোহাম্মদ কালিম আত্তারি ভাই। তা থেকে আমরা মূল্যবান মাদানী ফুল শ্রবণ করব, যাতে করে আমাদের শুদ্ধভাবে নামাজ পড়ার অভ্যাস গড়ে ওঠে এবং নিজের নামাজকেও শুদ্ধ করতে পারি এবং অপর নামাজকেও শুদ্ধ করে পড়ানোর জন্য উৎসাহিত করতে পারি এবং এরই মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। জি কালিম ভাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21তম পারার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমাদের দাওয়াতে ইসলামের একজন মুফতি সাহেব মুফতি কাসিম আত-তারি দামাত বরকাতুল আলিয়া তাফসীর লিখেছেন, যার নাম সিরাতুল জিনান। সিরাতুল জিনানের মধ্যে এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে যারা নিয়মিত নামাজ আদায় করে এবং শুদ্ধভাবে নামাজ আদায় করে, তো এর ফলাফল স্বরূপ এমন হয়ে যায় যে ওই নামাজ তাকে মন্দ কাজ থেকে দূরে সরিয়ে দেয়,
সুবহানাল্লাহ,
সে গুনাহ থেকে বিরত হয়ে যায়। একবার কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন লোক রাতে নামাজ আদায় করে আর সকালে এসে চুরি করে, ইয়া রাসূলুল্লাহ, এর সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতি শীঘ্রই সে গুনাহ থেকে বিরত হয়ে যাবে, অতি শীঘ্রই নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখবে। আমাদের সমাজের মধ্যে মনোমর ভাই দেখা যায় অনেকে নামাজ আদায় করে কিন্তু তারা গুনাহ ছাড়তে পারছে না, নামাজ ঠিক আদায় করছে, নামাজ আদায় করছে কিন্তু গীবত করছে, নামাজ আদায় করছে চুগলি করছে, নামাজ আদায় করছে মিথ্যা কথা বলছে, নামাজ আদায় করে ব্যবসার মধ্যে গেলে দোকানে দোকানে গিয়ে কাপড় বিক্রি করছে বা কোনো অন্য কিছু পণ্য বিক্রি করছে, ওখানে মিথ্যা কথা বলছে। নামাজ আদায় করে আসলো, দেখা গেল তাকে জিজ্ঞেস করলো, একজন কাস্টমার আসলো দোকানে, সে বলছে যে এর দাম কতটুকু, সে অনেক সময় দেখা যায় শপথ করে বলে ফেলে, আল্লাহর শপথ নিয়ে বলে যে আমি এত টাকা দিয়ে কিনছি, এত টাকা দিয়ে কিনেছি, আপনাকে কিভাবে দিব। অথচ দেখা যায় যে তার কেনার মধ্যে কিনেছে 80 টাকা দিয়ে, সে বলছে যে না আমি কিনছি কত দিয়ে, 100 টাকা দিয়ে। অনেক সময় মিথ্যা কথা বলে ফেলে,
মানে সে নিয়মিত নামাজও পড়ছে, কিন্তু তার থেকে কিন্তু অশ্লীল কাজ দূর হচ্ছে না। এটাই কিন্তু দর্শকদের একটা প্রশ্ন থাকতে পারে যে কোরআন এবং হাদিসে পাকের মধ্যে যা রয়েছে আমরা সত্য মানি, কিন্তু এখন বাস্তবতার সাথে মিল আমরা অনেক ক্ষেত্রেই আমাদের বুঝে আসছে না। মিল রয়েছে, নিঃসন্দেহে মিল রয়েছে, কোরআন হাদিস সত্য সত্য 112% সত্য, কিন্তু বিষয়টা হলো যে অনেকে দেখা যায় যে হজ করে এসেছে কিন্তু সে মন্দ কাজ থেকে বিরত নয়, অনেকে নামাজ নিয়মিত পড়ছে কিন্তু তার অপকর্ম থেকে সে বাঁচতে পারছে না। তো এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটের বিষয়ে আপনি বলছেন যে নামাজের ক্ষেত্রে শুদ্ধতা আনতে হবে।
তো আসলে মনোর ভাই, যারা নামাজ আদায় করতে গিয়ে নামাজের আরকান ফলো করে না, নামাজের শর্তের দিকে তাদের খেয়াল থাকে না,
জি,
নামাজকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে না, তাদের নামাজ কামিল না, পরিপূর্ণ না, তাদের দেখা যায় নামাজের মধ্যে সমস্যা দেখা যায়, নামাজ অশুদ্ধ হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, যাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে বিরত রাখে না তাদের নামাজ নামাজই না।
আল্লাহ আল্লাহ,
আল্লাহু আকবার, কেমন কথা বলেছেন! তার মানে বুঝে নিতে হবে যে যদি কেউ নামাজ আদায় করছে আর গুনাহ থেকে বাঁচতে পারছে না, তাহলে বুঝতে হবে তার নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে, আমার নামাজ শুদ্ধ করতে হবে। আজ বর্তমানে মনোয়ার ভাই, আমরা যদি মসজিদে যাই না, তো আমরা দেখি যে অনেকে আছে যাদের নামাজ শুদ্ধ হয় না। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি মনোয়ার ভাই, আমরা জানি যে সাজদা করতে হয় 7টা হাড্ডির মাধ্যমে, যে পায়ের আপনার দু পায়ের মধ্যে একটা আঙ্গুল লাগানো কি ফরজ, আর দুই পায়ের 3-3 6টা আঙ্গুল লাগানো ওয়াজিব, আর 5-5 10টা আঙ্গুল লাগানো
সুন্নাতে মোবারক,
কি আঙ্গুলের পেট লাগানো, পেট লাগিয়ে কিবলার দিকে করে নেওয়া, 5-10টা লাগানো সুন্নাত, আর 3-3 6টা লাগানো ওয়াজিব, আর একটা লাগানো ফরজ। কিন্তু আমরা যখন মসজিদে যাই দেখি যে এমন অনেক লোক আছে, অনেক নামাজি আছে যাদের সাজদা করার সময় পাটা আকাশের মধ্যে, আকাশ মানে কি, মানে বাতাসের মধ্যে উঠে থাকে, মাটির সাথে লেগেই থাকে না। এক তো যদি কেউ মাটির সাথে লাগা রাখে, আঙ্গুলের নখ যদি লাগায়, তাও তার নামাজ শুদ্ধ হবে না। যতক্ষণ না পর্যন্ত আঙ্গুলের পেট লাগিয়ে কিবলার দিকে মুখ না করে পায়ের, ততক্ষণ পর্যন্ত তার সাজদায় আদায় হবে না। আর সাজদা করা কি নামাজের মধ্যে ফরজ? তো মনোয়ার ভাই, আমাদেরকে নামাজ শিখতে হবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমরা নামাজ শিখি কিভাবে জানেন, বা উজু শিখি কিভাবে জানেন? আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়ির মুরব্বীকে বা বাড়ির বড় ভাইকে বা মসজিদে যাচ্ছি, সাধারণ মানুষকে দেখছি যে ও উজু করছে, আচ্ছা সে উজু করা শুরু করে দেয়, নামাজ এভাবে আদায় করছে, দেখে দেখে কি করে ফলো করে। অনেক সময় দেখা যায় বাবা কি করে, 5 বক্ত নামাজ তো আদায় করে না, অন্তত জুম্মার দিন নামাজ আদায় করতে যায়। তো বাচ্চাকে নিয়ে গেল নামাজ আদায় করতে, বাচ্চা ছোটবেলা থেকে দেখছে, এখন বাচ্চা কাকে ফলো করছে, যে শুদ্ধ নামাজ আদায় করছে তাকে ফলো করছে, নাকি যারা অশুদ্ধ নামাজ আদায় করছে তাকে ফলো করছে? তো বেশিরভাগ দেখা যায় যারা অশুদ্ধ নামাজ আদায় করছে তাদেরকে ফলো করে। কেন? মসজিদের মধ্যে সবাই তো আর আলেম থাকে না, নামাজের মধ্যে ফলো করতে হবে কাকে? যারা আলেম, যারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, তার কাছে গিয়ে শিখে তারপর নামাজ আদায় করতে হবে। কিন্তু আজ মানে বলতে হতবাক লাগে যে দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক পার্সেন্ট লোক নামাজ আদায় করতে পারে না।
আমরা শুনছিলাম নামাজের শুদ্ধতার বিষয়ে, বাস্তবিক পক্ষে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে নামাজ শুদ্ধ করার বিষয়ে, বাস্তব আমরা তো পড়েই, আমরা নামাজ পড়েই যাচ্ছি, ছোটবেলা থেকে বাবাকে দাদাকে দেখেছি নামাজ পড়ে। তো আমাদের বুঝতে হবে, আমরা যদি দুনিয়াবী কোনো ক্ষেত্রে কোনো কিছু শিখতে চাই, তাহলে যদি ব্যবসায়ী কোনো বিষয়ে আমাদের জানার প্রয়োজন হয় বা আমরা ব্যবসায়ী হতে চাই, আমরা সফল একজন ব্যবসায়ী যে ফিল্ডের মধ্যে দীর্ঘদিন তার অভিজ্ঞতার মাধ্যমে সে একটা কামিয়াবির দিকে এসেছে ব্যবসায়ী ক্ষেত্রে, আমরা তার শরণাপন্ন হই, তার থেকে আমরা বিভিন্ন জিনিস জানার চেষ্টা করি যে ভাই আমাকে, আমিও ব্যবসায়ী হতে চাই ভালো, আমাকে আপনি পরামর্শ দিন। ঠিক তেমন যদি একজন কৃষক, সেও চায় ভালো কৃষিকাজে দক্ষতা অর্জন করতে, সাফল্য লাভ করতে, সেও একজন ভালো কৃষকের কাছে যায়। এভাবে আমাদের প্রত্যেকটা ফিল্ডের মধ্যে, একজন ছাত্র সে যদি চায় যে আমি ভালো একজন শিক্ষক হব, আমি জ্ঞানের গভীরে ডুব দেব, মণিমুক্ত আহরণ করব, তাহলে তার উচিত হবে একজন বুজুর্গ ভালো শিক্ষকের শরণাপন্ন হতে। ঠিক তেমন প্রিয় ভাই, নামাজ এমন একটি ইবাদত, এটাকে বলা হয়েছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ, নামাজ জান্নাতের চাবি, আর সেই জিনিসটাকে আমরা অবহেলা করি, আর সেই জিনিসটা শেখার ক্ষেত্রে আমাদের আগ্রহ নেই, এবং সেটার জন্য কোনো কোর্স করার জন্য বা আমার নামাজের মধ্যে যা পাঠ করতে হয়, আমি যা বলি সেটাকে আদৌ সঠিক কিনা, পদ্ধতি সঠিক কিনা, রুকু সেজদা ইত্যাদি, সেই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। তো কেন নেই এই বিষয়টা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, এই প্রশ্নটা আমাদের মধ্যে করতে হবে। তাই আমাদের উচিত হবে যে আজ এখনই নামাজকে শুদ্ধ করার জন্য লেগে যাওয়া, এবং নামাজ যখন শুদ্ধ হবে তখনই আমরা কি করতে পারবো, এই নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারবো। আর নামাজের বিষয়ে যে আমরা শুনছিলাম, আসুন আমরা আরো কিছু মাদানী ফুল শ্রবণ করি। জি কালিম ভাই,
তো আলোচনা হচ্ছিল যে নামাজ শুদ্ধ কিভাবে আমরা করব। তো নামাজের মধ্যে কিছু বাহ্যিক দিক আছে, কিছু আভ্যন্তরীণ দিক আছে। নামাজের শর্ত কতটি আমাদের এটা জানতে হবে, নামাজের শর্ত 6টি, নামাজের ফরজ কতটি, নামাজের ফরজ হচ্ছে 60টি, নামাজের ওয়াজিব কতটি, নামাজের ওয়াজিব হচ্ছে 30টি, নামাজের মুস্তাহাব কতটি, নামাজের মুস্তাহাব হচ্ছে 14টি, নামাজের মাকরুহে তাহরিমি 32টি, নামাজের মাকরুহে তানজিহি 33টি, নামাজের মধ্যে সুন্নত কতটি, নামাজের মধ্যে সুন্নত 96টি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতের উপরে আমল করলো, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখন নামাজের মধ্যে কতগুলো সুন্নত, তাকবীরে তাহরিমা দেওয়ার মধ্যে সুন্নত আছে, রুকু করার মধ্যে সুন্নত আছে, সাজদা করার মধ্যে সুন্নত আছে, এই সুন্নতগুলো যদি আমরা আমল করি তাহলে আমরা কতগুলো শহীদের সওয়াব অর্জন করতে পারবো। আবার নামাজের মধ্যে যে ফরজ 60টি, এই 60টি ফরজের মধ্যে 1 নম্বর ফরজ হচ্ছে যে তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবর বলে নামাজ শুরু করা।
জি
মনোর ভাই, দেখা যায় তাকবীরে তাহরিমা বলার ক্ষেত্রে অনেকের ভুল হয়ে যায়। কেউ বলে যে আল্লাহু আকবর, কেউ বলে আল্লাহু আকবার, কেউ বা কে টান দিয়ে দেয়, দেখা যায় কেউ আলিফকে টান দিয়ে দেয়। যদি কেউ আলিফকে টান দেয় এক আলিফ পর্যন্ত বা কে এক আলিফ পর্যন্ত টান দিচ্ছে, তার নামাজই শুরু হয়নি।
আল্লাহ আল্লাহ।
এখন ওই ব্যক্তি 5 বক্ত নামাজ আদায় করছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, 5 বক্ত কষ্ট করে,
ফর্মালিটি তো পূরণ হয়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট তো আছে,
কিন্তু তার কি রেজাল্ট?
রেজাল্ট
শুনো, আমরা যখন স্কুলে পড়তাম আমরা ম্যাথ করতাম, ম্যাথের মধ্যে হয় কি যে একটা ম্যাথের মধ্যে 10 নম্বর, অঙ্ক করতে 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 দেখা গেল সে সব কিছু করছে কিন্তু শেষে এসে কি ভুল করে পড়লো, ভুল করে বসলো, তাকে 1 নম্বরও দেওয়া
হবে না।
আমরা যখন স্কুলে পড়তাম একবার একটা ছেলে অঙ্ক করলো, তো অঙ্কের উত্তর ছিল 19%। ছেলেটা কি করলো জানেন, সে সব কিছু ঠিক করছে শুরু থেকে শেষ পর্যন্ত, উত্তরও লেখছে কি 19, কিন্তু সে পার্সেন্টেজ দিতে ভুলে গেছে। সে স্যারের কাছে গেল, স্যার আমি তো সব কিছু ঠিক করেছি কিন্তু আমাকে নাম্বার 0 দিলেন কেন? বলো বাবা তুমি এখানে পার্সেন্টেজ দাও নাই। একেবারে কি হয়ে গেল 0। নামাজের মধ্যে যে তাকবীরে তাহরিমা এটা ফরজ, এটা যদি ভুল কেউ করে তার নামাজ হবে না। তো আমাদেরকে তাকবীরে তাহরিমা শুদ্ধ করতে হবে, আল্লাহু আকবার এটা আমাদের শিখে নিতে হবে। তারপর দ্বিতীয় নম্বর নামাজের ফরজ হচ্ছে যে কেয়াম করা, তৃতীয় নম্বর ফরজ হচ্ছে কি কেরাত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে হচ্ছে কি মুসলমানদের জন্য কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত করা। যদি আপনার কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত যদি করতে না পারেন তাহলে আপনার নামাজই হবে না।
আল্লাহ,
অনেকে মনোর ভাই নামাজ আদায় করছে, দেখা যায় বাংলায় লেখা থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই বাংলা দেখে দেখে কি করে ফেলে,
মুখস্থ করে নিল,
মুখস্থ করে নিল, সূরা ইখলাস বাংলা দেখে দেখে মুখস্থ করে নিল। এখন আরবি পড়ার একটা নিয়ম নীতি আছে, বাংলা পড়ার একটা নিয়ম নীতি আছে, ইংরেজি পড়ার একটা নিয়ম নীতি আছে, তদ্রূপ আরবি ভাষা এমন সূক্ষ্ম, ওটাতে আরো নিয়ম কানুন আরো সূক্ষ্মভাবে দেয়া আছে, এটা আমাদের শিখতে হবে। দেখা যায় আরবি ভাষার মধ্যে হা হা পার্থক্য করতে হবে, সিন সিনের মধ্যে পার্থক্য করতে হবে, হামজা আইনের মধ্যে পার্থক্য করতে হবে, দাল রালের মধ্যে পার্থক্য করতে হবে, জাল জায়ের মধ্যে পার্থক্য করতে হবে। এগুলো যদি আমরা পার্থক্য না করি তাহলে আমাদের নামাজ কিভাবে শুদ্ধ হবে? তো আমরা যদি বাংলা দেখে দেখে যদি মুখস্থ করি,
অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে পার্থক্য না করার কারণে অর্থ বিকৃত হয়ে যায়।
হ্যাঁ, তো ওই আমরা ওই ইয়া দেখে দেখে লেখাতে রোমান ভাবে বাংলা লিখে নিলাম, দেখে দেখে মুখস্থ করলাম। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু মূলত শব্দটা কি? আলহামদুলিল্লাহ। তো বাংলার মধ্যে তো ওখানে লেখা থাকবে না, এখানে হ্যাঁ বাংলার জন্য হ একই, কিন্তু আরবির মধ্যে আলাদা আলাদা, একটা হ্যাঁ আর একটা হা, আর দুইটার উচ্চারণ আলাদা আলাদা, মাখরাজের সাথে উচ্চারণ হবে। আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, শুরুতে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হচ্ছে শুদ্ধ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ আপনি আলহামদুকে আলহামদু পড়ছেন, হা কে হা পড়ছেন, আপনার নামাজই হচ্ছে না। সূরা ইখলাস, আমরা যদি অনেকগুলো মানুষকে যদি জিজ্ঞেস করি সূরা ইখলাস কে কে পড়তে পারে, কুল হু আল্লাহ শরীফ কে পড়তে পারে, সবাই বলবে যে আমরা তো হুজুর আমরা পারি,
ছোটবেলা থেকে শিখেছি।
ছোটবেলায় আমরা এটা কে পারে না, সবাই পারে, কিন্তু শুদ্ধভাবে কে কয়জন পড়তে পারে? আমরা যে পড়ি কুল হু আল্লাহু আহাদ, প্রথমে হরফটা হচ্ছে কুল, কফ। আরবি ভাষার মধ্যে দুটা, একটা হচ্ছে কফ দুই নোক্তাওয়ালা কফ, আর একটা হচ্ছে নোক্তা ছাড়া কাফ। তো যখন আমরা নোক্তা সহকারে পড়বো কুল, এর অর্থ হবে যে হে হাবিব আপনি বলুন। আর যদি কাফ দিয়ে পড়ি কুল, তখন অর্থ হয়ে যাবে যে আপনি খান। এখন কজন পার্থক্য করছে নামাজের মধ্যে, কেউ গিয়ে নামাজের মধ্যে কুল হু আল্লাহ পড়ে ফেলছে, অর্থ হয়ে যাচ্ছে কি? অর্থ বিকৃতি হচ্ছে। যখন নামাজের মধ্যে অর্থের বিকৃতি হবে, তার নামাজই হবে না। কোথায় ছিল যে কুল হু আল্লাহ হু আহাদ, হে হাবিব আপনি বলে দিন যে আল্লাহ তাআলা কি এক, আর এখানে যদি কুল বলি আপনি খেয়ে নিন, তার কি নামাজ শুদ্ধ হবে? নামাজের মধ্যে যখনই অর্থের বিকৃতি ঘটবে তার নামাজ, এটা তো ষাটটা ফরজের মধ্যে একটা ফরজের কথা বললাম, কেরাতের ক্ষেত্রে। এই কেরাতের ক্ষেত্রে অধিকাংশ মানুষের কেরাত অশুদ্ধ। যখন মানুষকে বলা হয় যে ভাই কেরাত পড়তে হবে, জানতে হবে, যেমন আমাদের দাওয়াতে ইসলামের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে কেরাত শুদ্ধ করার জন্য, মাদানী কায়দা। এই মাদানী কায়দার মধ্যে হরকত কাকে বলে, তানবিন কাকে বলে, হুরফে মুস্তালিয়া কাকে বলে, হুরফে মাদ্দা কয়টি, হুরফে মাদ্দা আলিফ মাদ্দা কি, ওয়া মাদ্দা কি, ইয়া মাদ্দা কি, ইজহার, ইখফা, ইদগাম, ইখলাব, এগুলো কি, এগুলো শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ এগুলো শিখবে না, ততক্ষণ পর্যন্ত তার কিরাত শুদ্ধ হবে না, আর কিরাত শুদ্ধ না হলে তার নামাজই হবে না। এটা কত ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক।
বাস্তবিক পক্ষে এটা উপলব্ধি করা উচিত। আমির আলাহ সুন্নাত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করুক, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুক। এই নামাজকে শুদ্ধ করার জন্য পৃথিবীর মধ্যে একটি ব্যাপক কর্মসূচি, ব্যাপক কাজ, যে নামাজ কোর্স, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে এটা চালু রয়েছে। আমির আলাহ সুন্নাতের সূক্ষ্ম চিন্তাধারা, আমির আলাহ সুন্নাতের নেক নজর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতকে সংশোধন করার যে একটা প্রবণতা, যে একটা চিন্তাধারা এবং যে একটা আগ্রহ, এটারই বহিঃপ্রকাশ হলো নামাজ কোর্স। তো এটা প্রায় 7 দিনের কোর্স। তো আমাদের উচিত হবে যে এখন তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক বিধায় এটা হচ্ছে না, এইভাবে অনলাইনের মধ্যে হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে না। তো আমরা নিয়ত করি যে দাওয়াতি ইসলামের এই নামাজ কোর্স, আমাদের কারো 30 বছর, 40 বছর, 20 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা নামাজ পড়ছি, কিন্তু নামাজের মধ্যে এই যে ফরজ, ওয়াজিব, শর্ত যেগুলো রয়েছে, মাকরুহ তাহরিমি রয়েছে, মাকরুহ তানজিহি রয়েছে, মুস্তাহাব বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় যদি আমি পৃথক পৃথকভাবে আমি এগুলোকে না জানি, কোনটার হুকুম কি এবং নামাজের কোন জায়গার মধ্যে কোন বিষয়টা আদায় করতে হয়, কিভাবে আদায় করতে হয়, তাহলে আপনি চিন্তা করুন যে আপনার নামাজের মধ্যে আপনি আমি উদাসীন রয়েছি, নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না। তো এই নামাজ আমাকে কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে সহযোগিতা করবে, আর কিভাবে আল্লাহ যে আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে সেটার হুকুমের হক আদায় করতে পারবো, আর কিভাবে আমরা মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবো। তাই আমাদের উচিত হবে যে নামাজ কোর্স যেভাবে হোক, অনলাইনের মধ্যে হোক বা যখনই খুলবে তখন করে নেয়া, তখনই দেখা যাবে যে আমরা ইনশাআল্লাহ নামাজের সঠিক হক আদায় করতে পারবো এবং এই নামাজ আমাদের জন্য মাগফিরাতের কারণ হবে।
আমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা কিরাত শুদ্ধ করার কথা বলছি,
জি,
তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা কোথায় শিখব। তো আলহামদুলিল্লাহ, এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেমত যে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামী দান করেছে। যদি কেউ শিখতে চায় তো আপনার এলাকার দাওয়াত ইসলামীর যারা জিম্মেদার গুণ রয়েছেন,
জি জি,
তাদের সাথে যদি কেউ যোগাযোগ করে, তাহলে আমাদের মসজিদের মধ্যে বিনামূল্যে এশার নামাজের পরে বালিগান লাগানো হয়, যারা বড় হয়ে গিয়েছে, যাদের বয়স পার হয়ে গেছে, ছোটবেলায় কোরআন শিখতে পারে,
বয়স্কদের কোরআন শেখার আসর
সেখানে বসানো হয় বিনামূল্যে, মাত্র 41 মিটার জন্য
লাগে।
সেখানে যদি বসেন, সময় দেন, ইনশাআল্লাহ আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে। তো আসলে আমরা যে আজকের বিষয় নিয়ে আলোচনা করছি মনোয়ার ভাই, আধা ঘন্টার মধ্যে নামাজ শেখানো সম্ভব না। জাস্ট আমরা বসেছি যাতে করে আমাদের মাঝে একটা স্পৃহা যেন সৃষ্টি হয়ে যায়, আমাদের মাঝে একটা অনুপ্রেরণা যেন চলে আসে।
আর এটা একদিন দুই দিনে হয় না যে আমি এবার শিখে নিলাম, এমন নয়। এটাকে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে নামাজকে শুদ্ধ করার জন্য, নামাজের মধ্যে নিজের আল্লাহ তাআলা ভয় ভীতিকে জাগ্রত করার জন্য, নামাজের মধ্যে বিনয় নম্রতাকে জাগ্রত করার জন্য।
তো নামাজের ফরজ 60টি, এই 60টির মধ্যে আমি তিনটা সম্পর্কে একটু আলোচনা করলাম।
জি,
আবার নামাজের শর্ত সম্পর্কে একটু আলোচনা করি মনোয়ার ভাই। নামাজের শর্ত হচ্ছে 6টি।
জি,
1 নম্বর হচ্ছে পবিত্রতা, 2 নম্বর হচ্ছে সতর ঢাকা, 3 নম্বর হচ্ছে যে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা, অর্থাৎ ইস্তেকবালে কিবলা। তারপর হচ্ছে ওয়াক্ত, সময় মতো নামাজ আদায় করা। তারপর হচ্ছে কি নিয়ত। তারপর হচ্ছে কি তাকবীরে তাহরিমা, এটাও শর্তের অন্তর্ভুক্ত। তাকবীরে তাহরিমা শর্তের অন্তর্ভুক্ত এবং ফরজের অন্তর্ভুক্ত দুটাই। তো এই 6টি শর্তের মধ্যে 1 নম্বর শর্ত যেটা তাহারাত পবিত্রতা, এটা সম্পর্কে একটু বলবো কত গুরুত্বপূর্ণ। দেখেন, পবিত্রতার মধ্যে আপনার শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, এবং যেখানে নামাজ আদায় করছেন ওই জায়গাটাও আপনার পবিত্র থাকতে হবে, পাক থাকতে হবে। এখন শরীর পাকের বিষয়ে যদি আলোচনা করি, যে শরীর আমরা পবিত্র রাখবো কিভাবে, আমাদের অনেকের জানা নাই যে গোসলের ফরজ কয়টি। যদি কাউকে জিজ্ঞেস করা হয় না গোসলের ফরজ কয়টি, সে মনে করবে কি গোসলের ফরজ কি। আবার হয়তো অনেকে বলতে পারে যে গোসলের ফরজ কি সাবান, গামছা, পানি, লুঙ্গি, এগুলো নিয়ে গেলে গোসলে যাবে। কিন্তু আসলে এরকম না। কিন্তু গোসলের ফরজ একটা সিস্টেম আছে আমাদের শরীরের মধ্যে। গোসলের ফরজ হচ্ছে 3টি। একটা কি গড়গড়া সহকারে কুলি করা, নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, এবং মাথার আগা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা চুল যেন পুরো শরীরের মধ্যে পানি প্রবাহিত যেন হয়ে যায়। অর্থাৎ পুরো শরীরের মধ্যে কি পানি প্রবাহিত করা। একবার আমি কোনো মসজিদে বয়ান করছিলাম, জিজ্ঞেস করলাম যে গোসলের ফরজ কয়টি। তো আমি এই প্রশ্ন করলাম, একজন বিবাহিত মানুষ, সে দাঁড়িয়ে বললো কি গোসলের ফরজ 2টা। সে বলছে যে গোসলের ফরজ 2টা কিভাবে, একটা জুমার দিন গোসল করা যায়, একটা ঈদের দিন জুমার করা যায়। তো প্রশ্ন করেছি কি উত্তর দিয়েছে কি, বলছি গোসলের ফরজ কয়টা, গোসল কি কি কারণে ফরজ হয় এগুলো। আর সে উত্তর দিতে কি, সে মানে ছোটবেলা থেকে জেনে আসতেছে জুম্মার দিন কি গোসল ফরজ হয় আর ঈদের দিন ফরজ হয়। বিবাহিত মানুষ, সে নামাজও আদায় করছে কিন্তু সে এটাও জানে না। তো যার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে, এখন সে যদি গোসলের যেটা ফরজ সেটা যদি ফলো না করে,
সে পবিত্রতা ঠিক মতো আদায় হবে না,
পবিত্রতা অর্জন করতে পারে
না। পবিত্রতা অর্জন না হলে তার নামাজও আদায় হবে না।
তার তো এখন দ্বিতীয় স্টেপে তার ওযু, যেহেতু গোসল হয় না তার ওযু হয়নি। আর যখন ওযু হয় নাই তার নামাজও হয় নাই। আর নাপাক অবস্থায় মসজিদে যাওয়া হারাম।
আল্লাহ আল্লাহ।
তো তার স্বভাব অর্জন সে করছে না, এগুলো কেন হচ্ছে জানেন, এলেম অর্জন না করার কারণে। আজকে যদি আমরা এলেম অর্জন করতাম, এলেমের বরকতে আমাদের সব কিছু শুদ্ধ হয়ে যেত, আর আমাদের নামাজও শুদ্ধ হয়ে যেত, এবং আমরা এর প্রতিদানও পেতাম, এবং আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারতাম।
বাস আল্লাহ তালা আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। বাস্তবপক্ষে আল্লাহ পাক নামাজ আমাদেরকে দিয়েছেন, আমাদের মনে রাখতে হবে এই নামাজ কিন্তু আমাদের উপর 50 ওয়াক্তই ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ তালা বিশেষ দয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক ওসিলায় আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়েই আমরা 50 ওয়াক্তের সওয়াব আমরা পেয়ে যাই। তো চিন্তা করুন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে যাই, তাহলে নামাজের প্রতি কেমন যত্নবান হতে হবে। আর এই নামাজ যেহেতু জান্নাতের চাবি, তো নামাজ যদি চাবি আমরাকে ভালোভাবে সংরক্ষণ করে, চাবিকে সংরক্ষণ করে, চাবিকে মজবুত করার জন্য, চাবিকে ভালোভাবে অর্জন করার জন্য আমরা যত্নবান হই, তখনই তো আমরা জান্নাতের ভাগিদার হতে পারবো। আর এ বিষয়ে নামাজে যত্নবান হওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, এবং ওই সব লোক যারা নিজ নিজ নামাজ সমূহের প্রতি যত্নবান হয়, সুবহানাল্লাহ, এরপর আয়াতে কারিমে আমাদের আল্লাহ পাক ইরশাদ করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এবং এসব লোকই উত্তরাধিকারী। পরে আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যে তারা ফিরদাউসের উত্তরাধিকার পাবে। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হুম ফিহা খালিদুন, আল্লাহু আকবার, তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো এখন চিন্তা করুন যে আল্লাহ পাক কি সুন্দরভাবে ইরশাদ করেছেন যে নামাজের প্রতি আমাদেরকে প্রথমে যত্নবান হতে বললেন, তারপর নামাজের প্রতি যত্নবান হলে কি হবে, যে তারা উত্তরাধিকার পাবে, কিসের পাবে সেটাও বলে দিলেন, জান্নাতুল ফেরদাউসে। আর জান্নাতুল ফেরদাউসে তো আলহামদুলিল্লাহ আমাদের নবী থাকবে, আমাদের সাহাবাই কিরাম থাকবে, আউলিয়া কিরাম থাকবে, তো সেটা পাবে। আর সেখানে কতদিনের জন্য থাকবো, একদিন, দুদিন, তিন দিন, এক বছর, দুই বছর, না, বরং চিরস্থায়ীভাবে আমরা সেই জান্নাতের মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। তো কি কারণে, কি কাজ করলে, নামাজের প্রতি যদি আমরা যত্নবান হই। তাই প্রিয় দর্শক, আমাদের উচিত হবে যে নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজের প্রতি যদি যত্নবান হই, আমাদের আলহামদুলিল্লাহ কালিম ভাই যে বিষয়গুলো বলল, যে আজকে আমরা তাকবীরে তাহরিমের মধ্যে ভুল করি, আমরা কেরাতের মধ্যে ভুল করি, আমাদের পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা উদাসীন রয়েছি, আমাদের এই বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই, তো এইভাবে যদি আমরা নামাজ পড়ি তো আমাদের কি হবে, আমরা না জান্নাতের ওয়ারিস হতে পারবো, না জান্নাতের উপযোগী আমল করতে পারবো, না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। আর মনে রাখতে হবে, যদি ইবাদত শুদ্ধভাবে আমরা না করতে পারি, তাহলে দুনিয়াবী কাজের মধ্যে আমরা বরকত পাবো না, পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রে আমরা বরকত পাবো না। কেন? আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের দুনিয়াবী প্রত্যেকটি কাজে বরকত দান করার মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদের জানের মালিক, যিনি আমাদের সম্পদের মালিক, তো তার নির্ধারিত করা যে ফরজ হুকুম সেটার মধ্যে যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো না। আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে যদি না পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতে অকল্যাণই অকল্যাণ। তাই আমাদের উচিত হবে, বাস এখনও সময় আছে, সময়কে কাজে লাগিয়ে আজ এই মুহূর্তে নিয়ত করে নেই, ইনশাআল্লাহ অনলাইনে হোক বা দাওয়াত ইসলামের মোবাইল লীগের সাথে যোগাযোগ করে বা কোনো সুন্নি আলিমের শরণাপন্ন হয়ে আমার ইবাদতটাকে আমি শুদ্ধ করে নেই। কোরআনুল কারিম যদি আমি ছোটবেলায় পড়ে থাকি আর ভুলে যাই, আর শুদ্ধ যদি না করতে পারি, আমি যদি মনে করি আমার কোরআনুল কারিম শুদ্ধ নেই, তো এখনই সময় যে কোরআনুল কারিম শুদ্ধ করার কাজে আমি লেগে যাই। আর মনে রাখতে হবে, নিজে নিজে যদি মনে করি যে আমি বাস পারি না, একবার হলেও কোনো মোবাইল লীগের দাওয়াত ইসলামে কোনো সুন্নি ওলামায়ে কেরাম আলিম সাহেবের কাছে নিজের ইবাদতটাকে শুনিয়ে শুদ্ধ করে নেই, আল্লাহ পাক আমাদেরকে নামাজকে শুদ্ধ করার এবং নামাজকে শুদ্ধ করার প্রচেষ্টা মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত বজায় রাখার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করি রে শফু।